অলির শুভ দৃষ্টি হয়ে যখন এভাবে বদলে যায় জীবন।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، والصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله، والصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. درود پاکের অগণিত বেশুমার ফজিলত এবং বরকত রয়েছে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 200 বার দরুদ শরীফ পাঠ করবে তার 200 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে।
সুবহানাল্লাহ।
صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وعلى وسلم صلاة وسلام عليك يا سيدي يا رسول الله صلى الله عليه وسلم। অনুষ্ঠান ইলম ও হিকমতের বাণী নিয়ে আরো একবার উপস্থিত হয়েছি দূরে এবং কাছে, দেশে এবং পরবাসে। যারাই আমাদের অনুষ্ঠান দেখতে পাচ্ছেন সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগত। রীতিমতো আমাদের সাথে রয়েছেন মনোয়ার ভাই এবং নাথখা আমাদের রফিক ভাই রয়েছেন আমাদের সাথে। আজকের গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আজকের আমরা গত মাদানী মুজাকারার সারমর্মগুলো নিয়ে আলোচনা করব। আশা করি যদি আমরা গভীর মনোযোগ সহকারে শ্রবণ করি ইনশাআল্লাহ এ থেকে অনেকগুলো মাদানী ফুল আমরা গ্রহণ করতে পারব, যা আমাদের জীবন কাটানোর জন্য পাথেয় হিসাবে আমরা নিতে পারবো ইনশাআল্লাহ। হাদিস শরীফের মধ্যে রয়েছে নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আসুন সওয়াব বাড়ানোর নিয়তে ভালো ভালো কিছু নিয়ত করে নিই। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে অনুষ্ঠান ইলম ও হিকমতের বাণী শুরু থেকে শেষ পর্যন্ত দেখব ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পাঠ করতে বলা হলে দুরূদ শরীফ পাঠ করব, গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো আমরা লিখে রাখার চেষ্টা করব, মনে রাখবো, এর উপর আমল করব, অন্যের নিকট পৌঁছিয়ে সওয়াব অর্জন করবো ইনশাআল্লাহ। আজকের যে পয়েন্ট গুলো আমাদের সাথে রয়েছে, যে আলোচ্য বিষয়গুলো রয়েছে, তার মধ্যে ধৈর্য এবং সহ্য এর ব্যাপারে কিছু আমরা শ্রবণ করব। গান শুনলে আমাদের কি কি ক্ষতি হতে পারে সে ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা শ্রবণ করব। আমাদের অনেকের মাঝে মাঝে রাতে ঘুম ভেঙে গেলে ভয় অনুভূত হয় শরীরের মধ্যে, এই ভয় থেকে বাঁচার রুহানি চিকিৎসাও আমরা শ্রবণ করবেন ইনশাআল্লাহ তাআলা। বিশেষ করে মুরাকাবা কি, তরিকতে যারা আমরা বিশ্বাসী, যারা তরিকত নিয়ে আছি, যে কেউ কোনো পীর সাহেবের মুরিদ রয়েছেন, তাদের জন্য এই মুরাকাবা কথাটি সুপরিচিত। আদৌ মুরাকাবার উপকারিতা কি রয়েছে সম্পর্কে আমরা জানবো। মৃত ব্যক্তিকে সওয়াব পৌঁছানোর উত্তম পদ্ধতি কি রয়েছে, আমাদের অনেকের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি অনেকেই ইন্তেকাল করেছেন, যারা ইন্তেকাল করেছেন তাদের আমলনামা বন্ধ হয়ে গিয়েছে, না তারা সওয়াব করতে পারবে, না তারা গুনাহ করতে পারবে, একমাত্র তার আহাল পরিজনের দিকেই তাকিয়ে রয়েছে। তারা কিছু তাদের সওয়াব যদি পাঠায়, আর যদি দুনিয়াতে তারা নেক আমল করে যায়, সদকায়ে জারিয়া যাকে বলা হয়, তাহলে সে সওয়াব পেতে থাকবে। এই মৃত ব্যক্তিকে সওয়াব পৌঁছানো দরকার, উত্তম পদ্ধতি কি রয়েছে এটা আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। হাঁচি সম্পর্কিত আমরা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আজকে জানবো। অনেকে আমরা হাঁচি দেই, হাঁচি দেওয়ার পরে আমাদের কি করণীয়, কোন দোয়া পাঠ করব, কি করতে হবে, এ সম্পর্কিত আমরা ইনশাআল্লাহ তাআলা আরো কিছু, আরো অনেকগুলো পয়েন্ট আমাদের সাথে আজকে রয়েছে ইনশাআল্লাহ। দেখি যতদূর সময় হয় আমরা সময় মোতাবেক এগুলো ক্যাপচার করার চেষ্টা করব। আমাদের সাথে থাকুন। অনেকে মোবাইল ফোন টিপতে টিপতে, এসএমএস লিখতে লিখতে, কারোর সাথে কথা বলতে বলতে, সোশ্যাল মিডিয়ায় থাকতে থাকতে, চ্যাট করতে করতে অনুষ্ঠান যদি দেখে অথবা শুনে, তাহলে এর মধ্যে বলা হবে কিছু, আমরা শুনব অন্য কিছু, এ থেকে ফজিলত এবং বরকত আমরা অর্জন করাটা আমাদের জন্য দুষ্কর হয়ে যাবে। সেজন্য গভীর মনোযোগ সহকারে দেখার অনুরোধ জানাচ্ছি। মনোয়ার ভাই আজকের আমাদের শুনে নিয়েছেন আপনি, আমরা শুরুতেই যে বিষয়টি আমরা নিতে চাচ্ছি তা হচ্ছে হাঁচির বিষয়। অনেকের হাঁচি আসে, হাঁচি আসলে আমাদের কি বলতে হবে, করণীয় কি রয়েছে, তো সে কি বলবে, যে শুনবে সে কি বলবে। আমরা এর পূর্বেও কিছু আলোচনা আলোকপাত করেছিলাম, আর গত অনুষ্ঠান গত মাদানী মুজাকাত আমির দামত বরকাত আলী এই ব্যাপারে খুব গুরুত্বপূর্ণ কিছু মাদানী ফুল দিয়েছেন, এবং বিশেষ করে রুহানি চিকিৎসা অনুষ্ঠানে রুহানি চিকিৎসা তো আমি দিয়ে থাকি, অনুল ইসলামের দেয় আপনি তো রুহানি চিকিৎসা দেন না, তো আমি আজকে আপনার কাছেও রুহানি চিকিৎসা জানবো ইনশাল্লাহ, যে কি আমল করলে হাত কান কোমর এবং বদ হজমি থেকে, বদ হজম হয় অনেকের পেট খারাপ হয়ে যায়, বলা হয় পেট খারাপ হয়ে গেলে পুরো শরীরটি খারাপ হয়ে যায়, এই বদ হজম থেকে হেফাজত কিভাবে থাকবে এটা আমরা জানবো ইনশাল্লাহ তাআলা। হাঁচি দেওয়ার পর হাঁচি দেওয়া কি বললে তার দাঁতের রোগ থেকে নিরাপদ থাকবে তাও ইনশাল্লাহ আপনার থেকে আজকে আমরা জানবো ইনশাল্লাহ তাআলা। জি
আসলে বাস্তবের পক্ষে হাঁচি যখন দেই মুসলমান আমরা, তখন এর উত্তর দেওয়ার কিছু পদ্ধতি রয়েছে। তো এই পদ্ধতির বিষয়ে আমির বলেছেন, পাশাপাশি এই সময় যে আমাদের বিভিন্ন ধরনের প্রবলেম হয় শীতের মধ্যে, বিশেষ করে
শীতের সিজনে বেশি হয়ে থাকে, যাদের সাইনাস এর প্রবলেম রয়েছে তাদের বারবার হাঁচি আসা, ঠান্ডায় বের হতে না পারা,
জি
ঠান্ডাতেও সমস্যা গরমের সমস্যা, বেচারাদের অনেক কষ্ট আর কি
কষ্ট।
আল্লাহ তো
হাঁচি যখন আসে আমরা বলবো আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল,
পুরোটাই বলতে হবে?
আচ্ছা না, এটা একটা উত্তর,
আচ্ছা
এটা বলা যায়। আর আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন
এটাও বলা যায়,
এটা উত্তম বলা। আর কেউ যদি না পারে বা বলে তার সময় সংক্ষেপ বাইবা বলছে, তো আলহামদুলিল্লাহ বললে হাঁচি দেওয়ার যে উত্তর দেওয়ার সুন্নত, যে হাঁচি দিবে সেটা আদায় হবে, আর এভাবে সে বলে নেবে হাঁচির উত্তর হাঁচি দিয়ে, আর এটা বলা সুন্নত, আর এটার অনেক ফজিলত রয়েছে।
জি
আর হাঁচি যখন দিবে তখন যে শ্রবণ করবে সে ইয়ারহামুক আল্লাহ বলবে,
জি
এভাবে উত্তর দিবে। আর যদি কোনো মহিলা হাঁচি দেয় আর মুখরিম হয়ে থাকে, সে উত্তর দেবে ইয়ারহামুকিল্লাহ বলে,
পুরুষ হলে ইয়ারহামুক আল্লাহ আর মহিলা হলে ইয়ারহামুকিল্লাহ।
জি জি আর এর মধ্যে আপনি আরেকটি প্রশ্ন করেছিলেন যে আমাদের হাঁচির উত্তর দেওয়ার মধ্যেই এমন কিছু
আমল বলেছেন আর কি,
জি আমির আল সুন্নাত বলেছেন, আপনি যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নের প্রেক্ষাপটে,
জি
মাদানী মুজাকার যে প্রশ্ন করা হয়েছিল সেই প্রশ্নের প্রেক্ষাপটে
আর কি আমরা
যে উত্তর দিয়েছিলেন, কিছুটা এমন যে কানের ব্যথা তারপরে ইত্যাদি যে ব্যথা হয়
হাত কান কোমর,
জি আর বদ হজমি,
জি
এটা তো এটা যদি আপনার উত্তর দেওয়ার সময় কেউ যদি এটা বলে যে আপনার আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল পাঠ করে, তো এটা পাঠ করলে আপনার এই ধরনের যে প্রবলেম গুলো রয়েছে সমস্যা, তো আল্লাহ তাবারক তাআলা এর উসিলে দূর করে দিবে,
দূর করে দিবে মাশাআল্লাহ। আর দাঁতের ব্যথা,
দাঁতের ব্যথার বিষয়ে যেটা রয়েছে, যেমন আপনি হাঁচি দিলেন, এখন আমি শুনলাম আপনার হাঁচি আপনি তো দিলেন, এখন আপনি শুনলো তাদের নিয়ে কি বলবেন
আলহামদুলিল্লাহ,
এখন আপনি বলার আগেই আমি শুনে নিলাম, আমি বললাম কি আলহামদুলিল্লাহ, তো আমি যখন বলে নিলাম তো এই সময় আমি কি করব আপনার
এটা বলার দ্বারা দাঁতের রোগ,
যে এটা বলে জিহ্বাকে ঘুরানো মানে ভিতরে
দাঁতের উপর দিয়ে ঘুরানো,
দাঁতের জি দাঁতের মানে ঠোঁটের ভিতরে দাঁতের উপর দিয়ে ঘুরানো,
ঘুরানো,
তো ইনশাল্লাহ আশা করা যায় এর মাধ্যমে
দাঁতের
রোগ থেকে সে হেফাজত
হবে মাশাআল্লাহ। আসলে হাঁচি আসার পরে আলহামদু শরীফ পাঠ করা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলা কুল্লি হাল, এ ধরনের যে বাক্যগুলো আমাদেরকে পাঠ করার জন্য বলা হয়েছে সুন্নতে মোবারাকা রয়েছে, পিছনে অনেকগুলো কারণ রয়েছে। এখন সায়েন্স বলে, বিজ্ঞান বলে, গবেষকরা বলেন যে হাঁচির মাধ্যমে মানুষের অভ্যন্তরীণ দেহ থেকে অভ্যন্তরীণ কিছু রোগ ব্যাধি বের হয়ে যায়, দূর হয়ে যায়, এমন কিছু রোগ রয়েছে যা দূর হয়ে যায়, আর সেজন্য আল্লাহ তাআলার প্রশংসা করা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করা আলহামদুলিল্লাহ। তো আমাদেরকে কত সুন্দর ইসলাম শিক্ষা দেয় যে হাঁচি আসলে আমাদের আলহামদু শরীফ পাঠ করা, যার মাধ্যমে অনেকগুলো রোগ থেকে আল্লাহ তাআলা আমাকে হেফাজত করেছেন। আর হাঁচি আসার পরে যে কথা বললেন আমি আবারও একটু বলে দিব, যে হাঁচি দাতা, হাঁচি যিনি দিলেন উনি আলহামদু শরীফ বলার পূর্বে যিনি শুনবেন তিনি যদি আলহামদু শরীফ আলহামদুলিল্লাহ পাঠ করে নিজের জিহ্বাকে দাঁতের উপর ঘুরিয়ে নেয় তাহলে ইনশাল্লাহ দাঁতের রোগ থেকে হেফাজত হবে। আর আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল,
একটু আমি অ্যাড করি, আসলে এভাবে বললে হয়তো অনেক আমাদের দর্শক মাথার মধ্যে ই লাগতে পারে, যে তো সহজ করে এক কথা উত্তর দিই, আর ভুল হলে ইনশাল্লাহ আমরা সংশোধন করে নিব। যে প্রথম কথা হলো হাঁচি যখন দিবে সে নিজে কি বলবে? আলহামদুলিল্লাহ। যে শুনবে সে ইয়ারহামুকাল্লাহ বলবে, আর যদি কোনো মহিলা মুহরিম দেয় তো ইয়ারহামুকিল্লাহ বলবে। এটা গেল। দ্বিতীয়ত হলো যে দাঁতের বিভিন্ন ধরনের প্রবলেম হয়ে থাকে, তো দাঁতের সমস্যা দূর হওয়ার জন্য প্রথম কথা হলো হাঁচির উত্তর দেয়া। দ্বিতীয় কথা হলো আমাদের দাঁতের যে প্রবলেম রয়েছে সেটা একটা প্রশ্ন, সেটা হলো তো এটার উত্তরে কি বলবে? হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আলা কুল্লি হাল, এটা বলে সে কি করবে? জিহ্বাকে দাঁতের ঘুরাবে। এটা। আর তিন নম্বর হলো যে বিভিন্ন ধরনের ব্যথা এবং বদহজমি থেকে বাঁচার জন্য, তো এটা হলো ওই আমলটার কারণে যে হাঁচি দিবে সে আলহামদুলিল্লাহ বলার পূর্বেই সে শুনলো, সে যদি আলহামদুলিল্লাহ বলে নেয়,
আচ্ছা
তখন
তার
এই ধরনের রোগ থেকে ইনশাআল্লাহ
হেফাজত পাবে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুক।
আমিন।
আর এই রোগগুলো থেকে, দাঁতের রোগ, শীতকালে দাঁতের রোগ অনেক হয়ে থাকে, তারপরে কান ব্যথা, হাত ব্যথা, কোমর ব্যথা, বদহজম, এ ধরনের রোগ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে শিফা নসিব করুক। যাদের এ ধরনের রোগ হয়ে যায়, পরামর্শ দিব ধৈর্য ধারণ করার জন্য, ডক্টরের শরণাপন্ন হওয়ার জন্য, তাবিজে তাত্তারিয়া দাওয়াত ইসলামের পক্ষ থেকে দেওয়া হয়, তাবিজে তাত্তারিয়া আমরা সংগ্রহ করে নিব আল্লাহ চাহেতে ইনশাআল্লাহ তাআলা।
মাদানী চ্যানেলের মাধ্যমে কিন্তু এই ধরনের সচেতনতামূলক অনেক ক্লিপ দেখানো হয়, যে আজকে যেমন লেবু, এটার উপকারিতার মধ্যে অনেকগুলো মানে সাইন্টিফিক ব্যাখ্যা সহকারে ইসলামিক পদ্ধতিতে কিভাবে ব্যবহার করা যায় লেবুকে, এবং এর কি কি উপকারিতা, আল্লাহ তাবারক তাআলার মধ্যে কি কি গুণ রেখেছেন, এই বিষয়ে অনেক মাদানী ফুল মাদানী চ্যানেলের মধ্যে চলছে। শীতকাল যেহেতু, তো এর মধ্যে অনেক ভিটামিন সি রয়েছে, আর এটাও যে পদ্ধতি রয়েছে যেমন টক জাতীয় ফলের সাথে কিছু লবণ মিশ্রণ করে খাওয়ার জন্য আমির সুন্নাত উৎসাহিত করেছেন, বলেছেন, তো এটাও দাঁতের জন্য খুব উপকারী। এদের মধ্যে অনেক প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে এবং এমন কিছু উপাদান আছে যেগুলো মাড়িকে মজবুত করে এবং দাঁতকে সুরক্ষিত করার জন্য উপকারী।
জি জি, মাশাআল্লাহ। ধৈর্য এবং সহ্য, এর মধ্যে কি কোনো পার্থক্য আছে? এর তফাৎ
আসলে অনেকটাই পরিপূরক, মানে একই অনেকটা। আমরা এটা বলি মানে এক কথায় বলে ধৈর্য সহ্য নেই, মানে জিনিসটা বোঝায় যে খুব নিকটের বিষয়,
এর উপকারিতা কি?
জি, তো আমির আলী সুন্নাত ধৈর্যের বিষয়ে খুব সুন্দর বলেছেন যে এটাকে আপনার বিভিন্ন ভাবে তিনি বলেছেন, কিছুটা এমন যে আমাদের প্রত্যেক কাজে ধৈর্য ধরা উচিত, আর কোনো কাজের ক্ষেত্রে যদি কেউ সীমা অতিক্রম করে তো সেই বিষয়টা থেকে সহ্য করা উচিত।
আচ্ছা,
ঠিক আছে। এভাবে আমিরুল্লাহ সুন্নাহ যেমন ধৈর্যহীনতা, সবরকারী ধৈর্য ধারণকারী যে ফজিলত প্রাপ্ত, তা আমিরুল্লাহ সুন্নাহ কিছু উদাহরণ দিয়েছেন যে এই কাজগুলো করলে তাকে ধৈর্যহীন বলা যাবে না।
আচ্ছা,
আর এই কাজগুলো করলে তাকে ধৈর্যশীল বলা যাবে। যেমন উদাহরণ দিয়েছেন, যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়, এখন অসুস্থ হলে দেখা যায় যে ডাক্তারের কাছে তার রোগের কথা বলতে হয়, এখন এই যে বলবে এই বলার ক্ষেত্রে তার পরিমাণ অনুযায়ী সে বলবে।
আচ্ছা,
যেমন বেশি না হয়, অতিরঞ্জিত না হয়, প্রপার যতটুকু তার বললে তার প্রপার চিকিৎসা হবে, প্রকৃত চিকিৎসা হবে ততটুকু বলা। তো এই এতটুকু বলাকে অধৈর্যশীলতা বা ধৈর্যহীনতা এটা বলা যাবে না, যে সে ধৈর্যশীল না এটা বলা যাবে না। তো এভাবে বলা হয়েছে, তো যদি এমন করে এটা ডাক্তারের ক্ষেত্রে বা অন্য যে কোনো ক্ষেত্রে যদি এরকম করে সীমা অতিক্রম না করে, তখন দেখা যায় যে সে ধৈর্যশীলদের কাতারেই পড়বে।
আচ্ছা জি, আসলে এখন তো আমাদের সমাজের মধ্যে অধৈর্য হওয়ার লক্ষণই বেশি প্রকাশ পেয়ে যায়। একটু মাথা ব্যথা হলে, একটু সর্দি জ্বর হয়ে গেলে, কোনো কষ্ট অনুভূত হলে আপনার
যদি পকেটে টাকা পয়সা না থাকে, এরপরে আপনার কেউ কষ্ট দিয়ে দিলে, সাংসারিক কোনো পেরেশানি আসলে, অধৈর্য হয়ে যাওয়া, ধৈর্য এবং সহ্য মানে ক্ষমতা উপরে উঠে যায়। এবং এ কথা আমরা বলে থাকি যে আমি যে ধৈর্য ধারণ করছি এরকম ধৈর্য ধারণ আর হবে না, এরকম আর কেউ করতে পারবে না, এরকম আর কারো থেকে হবে না। তো এক্ষেত্রে আমাদের সমাজের মধ্যে যেগুলো হচ্ছে, আমাদের আসলেই এই ধৈর্য ক্ষমতাটা আমি মনে করি আমাদের কাছে মানে সামান্য পরিমাণও নাই বললেই চলে। যেমন কোনো রিক্সাওয়ালা, সে কোনো কথা বলে দিল, রিক্সা যে চলা রয়েছে ওই ব্যক্তি উঠি থাপ করে লাগিয়ে দিল এক চর, এভাবে করে অর্থাৎ নিম্ন শ্রেণী মানুষদেরকে নির্যাতন নিপীড়ন করার ক্ষেত্রে তারা যে ধৈর্য অবলম্বন করে সময়। দেখুন, ধৈর্য অবলম্বন করাটা এটা খুবই উপকারী জিনিস ইসলামের মধ্যে। আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে রয়েছেন, এবং বিশেষ করে আপনার কোরআনুল কারীমের মধ্যেও অনেক জায়গায় ধৈর্যের ব্যাপারে আসছে। সূরা বাকারার মধ্যে আসছে যে হে ইমানদারগণ, সবর ও নামাজের মাধ্যমে সাহায্য চাও, নিশ্চয়ই আল্লাহ সবরকারীদের সাথে রয়েছে। তো এই যে এখানে সবর এবং নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার দরবারে সাহায্য চাওয়ার জন্য বলা হয়েছে, নিশ্চয়ই সবরকারীদের সাথে ধৈর্যশীলদের সাথে আল্লাহ রয়েছেন, আল্লাহু আকবার কাবীর। যদি আমরা এই জিনিসটা একটু লক্ষ্য করি, যিনি ধৈর্য ধারণ করবে তার সাথে আল্লাহ রয়েছেন। আপনি দুনিয়ার চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, আপনার বড় ভাই বলেন, আত্মীয় স্বজন বলেন, প্রতিবেশী বলেন, প্রাইম মিনিস্টার বলেন, কোনো মন্ত্রী এমপি বলেন, যেই হোক না কেন, আপনার কেউ যদি সাথে থাকে অথবা তার সাথে টাচ থাকে অথবা আপনাকে চিনে জানে, আপনাকে ফোন নাম্বার দেয়, অথবা কোনো পুলিশ কর্মকর্তা, র‍্যাব কর্মকর্তা অথবা কোনো সেনাবাহিনী কারোর সাথে আপনার একটু প্রশাসনের লেভেলে আপনার জয়েন্ট থাকে, আর সেক্ষেত্রে যদি আপনি তার সাথে ওঠা বসা থাকে, তাহলে আপনার মধ্যে একটা অন্যরকম কাজ করে, ফিল করে যে আমি একটা কিছু হয়ে গিয়েছি, এখন কেউ কিছু করলেই আমি তার ওয়াস্তা দিব, তার সাথেই করব, সে আমার সাথে আছে, সে আমার পক্ষ হয়ে আমাকে হয়তো শেল্টার দিবে, এ ধরনের চিন্তা ভাবনা আমাদের মাঝে আসে। কিন্তু যিনি সবরকারী, যিনি ধৈর্য ধারণকারী, আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে রয়েছে, আপনি দুনিয়ার রাজা বাদশা এখানে কিছু না, আল্লাহ আকবার। এই একটা যদি কোরআনের আয়াত যদি আমরা লক্ষ্য করতে পারি, তাহলে হয়তো আমাদের আর কোনো কথাই এখানে বলতে হয় না, যে ধৈর্যশীলদের সাথে আল্লাহ রয়েছেন। আর বলা হয়েছে সাহায্য যে আমরা চাইব ধৈর্যের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে আমরা ধৈর্য আল্লাহ তাআলার দরবারে সাহায্য চাই। তো সেক্ষেত্রে যারা আমরা সমাজের মধ্যে রয়েছি, যারা এই মুহূর্তে আমাদেরকে দেখতে পাচ্ছেন, তাদের নিকট আরজ থাকবে এবং আমরা সকলে মিলেই এই জিনিসগুলো অবশ্যই লক্ষ্য রাখব, যে যে কোনো ক্ষেত্রে মনে রাখবেন হাদিস শরীফের মধ্যে আসছে, বাহাদুর সে নয় যে কুস্তিতে কাউকে পরাজিত করলো, বাহাদুর সে নয়, তাকে বাহাদুর বলা হয় না, বাহাদুর সে যে সে তাকে পরাজিত করতে পারত কিন্তু তাকে মাফ করে দিয়েছে। কুস্তিতে সে পরাজিত করতে পারত, অর্থাৎ সে জবাব দিতে পারত, তার সাথে যথেষ্ট পরিমাণে হাতিয়ার রয়েছে, যথেষ্ট পরিমাণ অনেক কিছু রয়েছে, তারপরেও তাকে আপনার ক্ষমা করে দেয়া, তাকে মাফ করে দেয়া, নিজে এই কষ্টটা সহ্য করা, ধৈর্য ধারণ করা, তাকে বাহাদুর বলা হয়েছে, শক্তিশালী বীর বলা হয়েছে, যোদ্ধা বলা হয়েছে। তো দেখা যায় যে আমরা একটু হলেই নিজের জবান চালিয়ে দিই, নিজের হাত চালিয়ে দিই, নিজের অন্যান্য কিছু যাই হোক, অশ্লীল কথা হোক, যেভাবে হোক পরাজিত করার চেষ্টা করি, মানে নিজেকে ধৈর্য ধারণ করা, নিজেকে রোখার কোন পদ্ধতি আমরা অবলম্বন করি না। কিন্তু কোরআন ও হাদিসের মধ্যে মহান রব্বুল আলামিন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে এই উপদেশ দিচ্ছেন, এই নির্দেশনা দিচ্ছেন যে তোমরা ধৈর্য ধারণ করো, সবর করো, নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন সবরকারীদের সাথে রয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সবর করার তৌফিক দান করুক। মুসিবত প্রকাশ না করার ব্যাপারে আসছে, এ ব্যাপারে কি বলবেন? আমাদের সমাজে কিন্তু এটা খুবই লক্ষণীয় যে আমরা মুসিবত প্রকাশ এটা করতেই হবে, একটু হলেই করে দিই।
আসলে বর্তমান সময়ে দেখা যায় বাপু যে আমাদের বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে আমাদের আমল গুলোকে আমরা নিজেরা বরবাদ করে ফেলি।
আচ্ছা,
মানুষকে বলে তারপর ধৈর্য না ধরে, আর এমন কিছু কাজ রয়েছে যেটার মাধ্যমে অফুরন্ত নেকি এবং আল্লাহ সন্তুষ্টি পাওয়ার মাধ্যম হয়, তো সেই ক্ষেত্রে শয়তান কি করে, সে তৎপর হয়ে যায় মানুষের বান্দাকে ওই মহান কাজ থেকে বিরত রাখার জন্য,
এবং তার নেকিটাকে বরবাদ করার জন্য।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
এক বুজুর্গ বলেন যে শয়তান
জি জি
যে উল্টা পথে খুব কম টানে, মানে আপনি যে পথে চলবেন সে পথে সে ধোকা দিবে।
আচ্ছা,
আপনি তাহাজ্জুদ পড়বেন সকালবেলা আপনাকে বলানোর জন্য উৎসাহিত করবে, কোন না কোন আকার ইঙ্গিত আপনি যাতে বলে দেন যে আমি তাহাজ্জুদ করব। তো এরকম মুসিবত বিপদ আপদের প্রথম ধাপে যে ধৈর্য ধারণ করবে তার জন্য মাগফিরাতের সুসংবাদ রয়েছে।
আল্লাহু
আকবার। বিপদ আপদ, যে বিপদ আপদের মধ্যে প্রথম কথা কি, আমি আল্লাহ সন্তুষ্টের জন্য ধৈর্য ধারণ করলাম। আচ্ছা, এটা অন্যকে বলা না যে রফিক ভাই আমি আল্লাহ সন্তুষ্টের জন্য আমার এই মুসিবতে এসে আমি ধৈর্য ধরলাম, এটাকে নাম বলা ধৈর্য না।
বুজুর্গানের দিনদের অভ্যাস ছিল সেই জন্য ফাতাহ মুসাইলি রহমতুল্লাহ আলাই ওনার মাথা ব্যথা হলো। উনি কাউকে না বলে উনি ধৈর্য ধারণ করলেন এবং তার সরাকাত নফল নামাজ আদায় করলেন। উনি বললেন যে এই রোগ তো আম্বিয়াই কেরামদের হয়ে থাকে, এই রোগ আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, আমি এর শুকরিয়া স্বরূপ আমি চার সরাকাত নফল নামাজ পড়ব। আল্লাহ অবস্থায় মুসিবত আসলে তারা শুকরিয়া স্বরূপ নফল নামাজ পড়তেন, আল্লাহ তাআলা দরবার শুকরিয়া জ্ঞাপন করতেন। আর আমাদের অবস্থা হচ্ছে মানুষকে বলে বেড়ানো। আসলে কি মনোয়ার ভাই, কথা হচ্ছে গিয়ে মনে করেন আমার মাথা ব্যথা হয়েছে, যাকে বলা তাকে তো বলবো, আপনি শুরুতেই বলে দিয়েছেন ডক্টরের কাছে বলা, সেটা তো আলাদা হিসাব। অথবা ঘরে যে সেবা
করে অনেক পেরেশানি হতে পারে, ঘরে মাকে বলে দিতে পারে, অনেকে ধর্মীয় মন মানসিকতা থাকলে দেখা যায় আলিমে দিন ওলামায়ে কেরামে শরণাপন্ন হয়, মুর্শিদের
ইমাম কাছে বলা,
যে যাকে ভালো মনে হয় তার কাছে, তার কাছে শরণাপন্ন হয়, তার শরণাপন্ন হয়ে তার কাছে প্রবলেম গুলি বলে। তো অনেক সময় দেখা যায় অনেক সীমা অতিক্রম করে কথা বলে,
এগুলো তো মানে বলার অভ্যাস আমাকে হয়েছে না। এখন আমি যেটা বলতে চাচ্ছি, আমি অনেক কষ্টে জর্জরিত, যে কষ্ট হয়তো আমি যদি মাটির কাছে প্রকাশ করি হয়তো মাটি ফেটে যাবে, যদি সমুদ্রের কাছে প্রকাশ করি সমুদ্র শুকিয়ে যাবে। এভাবে যদি হয় আমি মানে এক্সাম্পল দিলাম, এত কষ্টের মধ্যে আমি জর্জরিত রয়েছি, আমি যদি কষ্টগুলো আপনাকে বলি আমার কষ্ট কি লাঘব হবে, আমার কষ্ট কি দূর হবে?
বাহ্যিক ভাবে আপনি আমার কাছে বলবেন এটা গুনাহ হবে না, ওই সময় যখন আপনি মূল সমস্যা দূর করার মালিক আল্লাহকে মনে করবেন। দুইটা উদাহরণ দেব,
আমি একটু শেষ করে নিই, অর্থ অবশ্য শুনবো, আমার কথা বলার উদ্দেশ্য ছিল এটা, আমি আপনাকে বলে দিলাম
জি।
সেক্ষেত্রে আমি যে ধৈর্য ধারণ করেছিলাম এটা কিন্তু ধৈর্যের যে সওয়াব পেতাম সওয়াব থেকে আমি মেহরুম হয়ে গেলাম। আমি আপনার আমার কষ্ট
এটা আপনি সওয়াল করা, এটা সওয়াল করা বলে, প্রশ্ন করা বলে, মানুষকে দাঁড়া দাঁড়ে যে ব্যক্তি এরকম মানুষের কাছে বলে বলে বেড়ায়, তো আল্লাহ তাআলা তাকে কি করে আরো মানুষের মুখাপেক্ষি করে দেয়। ঠিক আছে, তো আমাদের কাজ হবে মূলত প্রথম মুসিবত বিপদ হবে, দেখেন ঘরে খাবার নেই এটা একটা মুসিবত, আমার টাকা নেই এখন টাকার প্রয়োজন মুসিবত, পোশাক নেই মুসিবত হইতে পারে, ছোটখাটো এগুলি অনেক বিষয় হতে পারে। তো তো এই সব ক্ষেত্রে কি প্রথম এবং প্রধান কাজ কি, আল্লাহ তাবারক তাআলার উপর ভরসা করা, তখন দেখা যাবে আল্লাহ তাবারক তাআলা এগুলো দূর করে দেবেন। এক বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহি এর ঘরের মধ্যে প্রায় বেশ কয়েকদিন ধরে খাবার নেই, তখন তার ঘরের যারা ছিল পরিবারের লোক তারা বলতেছে আমাদের ঘরে তো খাবার নেই। তো তিনি স্বাচ্ছন্দ্য এবং খুশি মনে বলছে যে আমরা আল্লাহ তাআলার এত নেককার এবং পরহেজগার এত প্রিয় বান্দা হয়ে যায়নি যে আমাদের যে আল্লাহ দীর্ঘদিন না খেয়ে রাখবে। তো দীর্ঘদিন না খেয়ে থাকা তো এটা তো আল্লাহ তাআলার মহান নেককার বান্দাদের বৈশিষ্ট্য,
জি জি,
তা আমাদেরকে আল্লাহর রেজি চলে আসবে। তো তাদের চিন্তাধারা কেমন দেখেন, মানে একদিন দুই দিন খানা তারা পাচ্ছে না, তো তাদের চিন্তা ভাবনা এইভাবে তারা মন মানসিকতা তৈরি করে নিয়েছে, এটা মুসিবত হিসেবে নেয়নি যে এই যে আমরা ধাবিত হচ্ছি অনাহারের দিকে, এটা তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র পরিবারের ঘটনা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ আমি ক্ষুধার্ত, সাইয়েদুনা উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা এক এক একই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি বারগায় অনেকজন আসলো, দেখলো প্রত্যেকের পেটে প্রায় পাথর বাঁধা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেটে অধিক পাথর বাঁধা। তো এখন এরা তো মুবারক, যারা আল্লাহ তাআলা প্রিয় তাদের বৈশিষ্ট্য, তারা তো দুনিয়াতে ত্যাগ করে আখিরাতকে গ্রহণ করে নিয়েছে। তো আমরা তো প্রিয় হয়ে যায়নি যে আমরা ক্ষুধার্ত থাকবো, সে এই বলে কি করলো পরিবারকে সান্ত্বনা দিল। দেখেন আরেক বিষয়, উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং তার সঙ্গী সাথী যারা রয়েছেন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ তাদেরকে দাওয়াত দিলেন। তো দাওয়াত দিয়ে তিনি খুব উত্তম থেকে উত্তম ভাবে আপ্যায়ন করলেন,
আল্লাহ,
তো আপ্যায়ন যখন করলেন তো আলী রাদিয়াল্লাহু তাআলা সে দাওয়াতে ছিলেন, তো তিনি যখন ঘরে গেলেন তার মনটা একটু ভারাক্রান্ত অবস্থা, এরকম মন খারাপ আমরা যেটাকে বলতে পারি। তো মা ফাতিমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন যে হে আমার মাথার তাজ, কি হয়েছে,
আপনি মন খারাপ?
জি। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, বললেন যে আজকে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়ে উত্তম ভাবে মেহমানদারি করেছে।
আল্লাহ আল্লাহ,
তো আমি তো গরিব, এই ধরনের তামান্না বা আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করলেন বা নিজের অসহায়ত্বের কথা বললেন,
যে আমারও দিল চায়, আমারও ইচ্ছা জাগে।
তো মা ফাতিমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন, তিনি বললেন যে আপনিও আমার পিতাকে দাওয়াত দেন।
আল্লাহ আল্লাহ,
তো দেখেন ঘর কিন্তু ফাঁকা,
সুবহানাল্লাহ,
কিন্তু তাদের বিশ্বাস কেমন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা মা ফাতিমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা অনুযায়ী সে দাওয়াত দিলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত দিলেন। আমার ঘটনাটা বলার উদ্দেশ্য যে মানুষের মুসিবত কখন, ঘরে অনেক মানুষ এসে পড়ে, ঘরে কোনো খাবার নেই, তখন কেমন মুসিবত, কেমন লাগে বিষয়টা। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলার বাসায় খাবার নেই, কিন্তু মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে আল্লাহ তাআলার কাছে কতটা মকবুল সে বিষয়ে আলী রাদিয়াল্লাহু তাআলার জানা ছিল। তো তিনি কি করলেন, দাওয়াত দিলেন, সময় মতো মেহমান আসলো, মেহমান আসলো কিন্তু ঘরে এখন খাবার
নেই।
মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন, সে ওযু করে নামাজের বিছানায় বসে গেলেন।
আল্লাহ,
নামাজের বিছানায় বসে কারো কাছে কিন্তু হাত পাতেনি যে মেহমান চলে এসেছে এখন কি খাওয়াবো, প্রতিবেশী বাড়িতে যান, হ্যাঁ এর এমন নয়। কিন্তু তিনি কি করলেন, জায়নামাজ বিছিয়ে আল্লাহ তাআলার সিজদায় পড়ে গেলেন এবং সিজদায় পড়ে গিয়ে বলেন হে আল্লাহ, তোমার বন্ধু আমার ঘরের তাশরিফ নিয়ে এসেছে,
আল্লাহ
এর মেহমানদারির ব্যবস্থা। তো তখন দেখেন আল্লাহ তাবারক তাআলা
বিসবরি ওয়াসসালাম,
জি, তো আল্লাহ তাবারক তাআলা কি করলেন, জিব্রাইল আলাইহি সালাম কে দিয়ে জান্নাত থেকে খাবার পাঠিয়ে দিলেন।
সুবহানাল্লাহ।
তো এই যে বিষয় যে তিনি কি করলেন, ধৈর্য ধারণ করলেন
এবং সালাত
এবং নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার দরবারে সাহায্য প্রার্থনা করলেন।
আল্লাহ আল্লাহ।
আচ্ছা, উসিলা হিসেবে কি করেছিলেন, চুলার মধ্যে পাত্র বসিয়ে দিয়েছিলেন, বাকি বাকি আল্লাহ তাবারক তাআলা জিব্রাইল আলাইহি সালামের মাধ্যমে খাবারের ব্যবস্থা করলেন। তো এটা দীর্ঘ ঘটনা, আমার বলার উদ্দেশ্য যে তারা ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করেছেন আল্লাহ তাবারক তাআলার কাছে, আল্লাহ উসিলা হিসেবে জিব্রাইল আমিনকে পাঠিয়ে দিয়েছেন। তা আমরা আমাদের মুসিবত বিপদ আপদে প্রথম ভাবে আমরা আল্লাহ তাবারক তাআলার কাছে আমরা ফরিয়াদ করব, আবেদন করব, ইনশাআল্লাহ আল্লাহ তাবারক তাআলা উসিলা হিসেবে কাউকে না কাউকে পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ।
কোরআনুল মাজিদের মধ্যে আপনার সূরা বাকারা আয়াত নম্বর 155 মধ্যে আসছে, এবং অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয় ও ক্ষুধা দ্বারা এবং কিছু ধন সম্পদ জীবন ও ফল ফসলের ঘাটতি দ্বারা, এবং সুসংবাদ শোনা ওইসব সবরকারীদেরকে, যারা হচ্ছে এমন লোক যে যখন তাদের উপর কোনো বিপদ এসে পড়ে তখন বলে আমরা তো আল্লাহরই মালিকাধীন এবং আমাদেরকে তারই প্রতি ফিরে যেতে হবে। এরপরে আবার বলেন যে এসব লোক হচ্ছে তারাই যাদের উপর তাদের রবের দরুদ সমূহ এবং রহমত বর্ষিত হয়, আর এসব লোকই সঠিক পথের উপর। আল্লাহ তো এক্ষেত্রে আমাদের দর্শ এটাই, আমাদের এই মাদানী ফুল এটাই আমরা দিব, যখনই আমাদের মাঝে কোনো বিপদ আপদ আসুক, শারীরিক হোক, মানসিক হোক, পারিবারিক হোক, ব্যবসায়িক হোক, যে কোনো ভাবে দুনিয়াতে যার মাথা রয়েছে তার ব্যথা থাকবে, এটাই স্বাভাবিক। তো সেজন্য যখন আমরা অসুস্থ হই না কেন, যেভাবেই হয়ে যেভাবেই আমরা মুসিবতের মধ্যে পড়ি না কেন, আমরা ধৈর্য ধারণ করব, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করব, সবর এবং নামাজের মাধ্যমে সাহায্য চাইব, আল্লাহ তাআলা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। দর্শকের কল রয়েছে আমাদের সাথে, কল শ্রবণ করবেন ইনশাআল্লাহ তাআলা। এরপরে রহিম ভাই থেকে কালাম আমরা শ্রবণ করবেন ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন।
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুমুস সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমার নাম মোহাম্মদ খালেদ মাসুদ। আজকের অনুষ্ঠান ইলম ও হিকমতের বাণী আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হচ্ছে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা ইলম ও হিকমত সম্বন্ধে অনেক কিছু শিখতে পারতেছি। এই ধরনের অনুষ্ঠান প্রচার করার জন্য মাদানী চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ।
আপনি নিজেও দেখুন, অন্যকে দেখে উৎসাহিত করুন, ইনশাআল্লাহ তাআলা আপনি নিজে যেভাবে উপকৃত হচ্ছেন অন্যকে উপকৃত করুন। সাল্লু আলাল হাবিব। নেক্সট।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমার নাম মোহাম্মদ আতহার আত্তারি, আমি চট্টগ্রাম মুসলিমাবাদ থেকে বলছি। আপনাদের ওইলমাস হিকমত ওয়ালা অনুষ্ঠানটি মাশাআল্লাহ খুব সুন্দর। ওইলমে হিকমতের বাণী অনুষ্ঠান থেকে আমরা অনেক কিছু শিখতে পাচ্ছি। আল্লাহ তাআলা আপনাদের মাদানী চ্যানেলকে আরো উন্নতি দান করুন ইনশাআল্লাহ।
আমিন আমিন মাশাআল্লাহ। জি পরবর্তী কল।
আমার নাম মোহাম্মদ ইলিয়াস, শ্রীনগর, মুন্সিগঞ্জ শ্রীনগর। আপনাদের চ্যানেলের যে আল্লাহ আল্লাহ রাসুলের কথা শুনতেছি খুব ভালো লাগে, এরই আমার আদর্শ।
মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো শুনে এর উপর আমল করার তৌফিক দান করুন।
আমিন
আমিন। জি রফিক ভাই কাছে যাব, কালাম শ্রবণ করবেন ইনশাআল্লাহ তাআলা। এরপর আবার ইনশাআল্লাহ তাআলা আমরা গুরুত্বপূর্ণ কিছু আলোচনা রয়েছে, এগুলো আমরা করার চেষ্টা করব।
সল্লু আলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফরমানে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালিহি। মুসলমানের নিয়ত আমল চেয়ে উত্তম। আসুন প্লিজ নাই ভাইরা, আমরা নিয়ত করি আল্লাহ তাআলা রাসূলের সন্তুষ্টির জন্য। সওয়াবের নিয়তে নাত শরীফ পড়ব ইনশাআল্লাহ তাআলা। সাল্লি আলা রাসূলিনা, সাল্লি আলা মুহাম্মাদিন, সাল্লি আলা রাসূলিনা, সাল্লি আলা মুহাম্মাদিন, সাইয়্যিদিনা শাফিয়িনা, সাল্লি আলা মুহাম্মাদিন, সাল্লা আলাইকা ইয়া রাসূলাল্লাহ, ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ, চোখের তারা নামে মুহাম্মাদে, মনের উজালা নামে মুহাম্মাদে, চোখের তারা নামে মুহাম্মাদে, মনের উজালা নামে মুহাম্মাদে, সাল্লা আলাইকা ইয়া রাসূলাল্লাহ, ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ, মহামহিম আল্লাহ তাআলা সবখানে লিখেছে নামে মুহাম্মাদে, মহামহিম আল্লাহ তাআলা সবখানে লিখেছে নামে মুহাম্মাদে, সাল্লা আলাইকা ইয়া রাসূলাল্লাহ, ওয়া সাল্লাম আলাইকা হাবিবাল্লাহ, দৌলত যদি চাও উভয় জাহানে, দৌলত যদি চাও উভয় জাহানে, পড়ো ওয়াজিফা নামে মুহাম্মাদে, দৌলত যদি চাও উভয় জাহানে, পড়ো ওয়াজিফা নামে মুহাম্মাদে, কেন মুসলমান হবে না কুরবান, কেন মুসলমান হবে না কুরবান, রবির প্রিয় নামে মুহাম্মাদে, সাল্লা আলাইকা ইয়া রাসূলাল্লাহ, ওয়া সাল্লাম আলাইকা হাবিবাল্লাহ, নূহ খলিলার মূসা ও ঈসা সবারিয়াকা নামে মুহাম্মাদে, নূহ খলিলার মূসা ও ঈসা সবারিয়াকা নামে মুহাম্মাদে, সাল্লা আলাইকা ইয়া রাসূলাল্লাহ, ওয়া সাল্লাম আলাইকা يا حبيبي.
বেশি সফল উভয় জাহানে হবে সে সফল উভয় জাহানে দিন রাত যে জপে নামে মোহাম্মদে হবে সে সফল উভয় জাহানে দিন রাত যে জপে নামে মোহাম্মদে সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ সাল্লাম আলাইহি ইয়া হাবিবাল্লাহ রাখবে কবরে যখন হে বন্ধু শোনায় মোরে নামে মোহাম্মদে রাখবে কবরে যখন হে বন্ধু শোনায় মোরে নামে মোহাম্মদে সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ সাল্লাম আলাইহি ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ সাল্লাম আলাইহি ইয়া হাবিবাল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মাশাআল্লাহ কালাম আমরা শ্রবণ করেছি আমরা আরো কিছু আলোচনার দিকে যাব বিশেষ করে আজকের আমাদের একটি বিষয় আমরা জানব রাতে ঘুম ভেঙে গেলে অনেকে ভয় পেয়ে যায় এই ভয় পেয়ে গেলে ভয় থেকে বাঁচার উপায় কি রয়েছে আমি রসুল দামাত বরকাত আলী মাদানী মুজাকির ইরশাদ ফরমান একটি অজিফা দিয়েছেন যখন কারো ঘুম ভেঙে যায় গভীর রাতে আর ভয় অনুভব হয় ভয় লাগে প্রচন্ড ভয় অনুভব হয় তখন সে যেন ইয়া রউফু ইয়া রউফু ইয়া রউফু এই অজিফা পাঠ করা শুরু করে দিলে ইনশাআল্লাহ তারা ভয় দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা তো যাদের এ ধরনের সমস্যা রয়েছে তারা এর উপর আমল করুন আল্লাহ চাহে তো সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা বনর ভাই আসব গান শুনলে কি ধরনের ক্ষতি হতে পারে চরিত্রের উপর কি ধরনের আঘাত আসতে পারে
গানের অনেক প্রকারভেদ রয়েছে যেমন গান বাংলা শব্দ ধর্মীয় ভাষায় আমাকে অনেক সময় হামদ নাত
গজল
আর ব্যাপকভাবে এটা গজল বলে থাকে এটাকে তো গানের কিছু কথা রয়েছে যেগুলোর মাধ্যমে বান্দা গুনাহে লিপ্ত হয়ে যায় আবার অনেক সময় দেখা যায় অনেক কুফরি পর্যন্ত পৌঁছে যায় বান্দা অনেক ধরনের রয়েছে আর আমির কুফরি বাক্য যেই কথা বলার মাধ্যমে তার ইমান এবং আকিদার মধ্যে আঘাত করা হয় যেটা শরিয়ত বিরোধী এমন কিছু বাক্য রয়েছে জি তো যেমন আল্লাহ তাআলার পবিত্র শানে যদি কোন ধরনের কটাক্ষ করা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কটাক্ষ করা হয় তারপরে ফেরেশতাদের সম্পর্কে যে আল্লাহ ধারণা রাখতে বলেছে সেই বিপরীত হয় নবীর সম্পর্কে যে ধারণা রাখতে বলেছে সে যদি কোনো বিপরীত হয় তো এই ধরনের একটা কথা আছে এমন কিছু কথা রয়েছে যেগুলোর মধ্যে দেখা যায় যে কুফরি পর্যন্ত পৌঁছে যায় যেমন আল্লাহ তাআলার দিক থেকে পবিত্র এমন কেউ যদি আবার আল্লাহ উপরেই থাকে তো তাকে দিক নির্ধারণ করা হলো এটা আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সে কাফির হয়ে যাবে কেন সে আল্লাহ তাআলার জন্য দিক নির্ধারণ করলো স্থান নির্ধারণ করলো তো এইভাবে দেখা যায় অনেক কথা রয়েছে যেটা ধর্মীয় জ্ঞান না থাকার কারণে মানুষ বলে ফেলে তো এখন গান বাজনা যে বিষয়টা তো এটার ক্ষেত্রে অনেকটা সতর্কতা অবলম্বন করতে হবে আমাদেরকে মনে রাখতে হবে যে মিউজিক বাদ্য বাজনা এগুলো সম্পূর্ণরূপে হারাম আচ্ছা এর সাথে যদি আল্লাহ তাআলা পবিত্র জিকিরও যুক্ত করা হয় যেমন জিকিরের সাথে মিউজিক তো দুইটা জিকির তো সব সময়ের জন্য ইবাদত সওয়াব কিন্তু সাথে মিউজিক থাকার কারণে জিকিরটা যদি শুনে তো সে গুনাহগার হবে তো দেখা যায় এভাবে গান বাজনার মধ্যে কিছু বিষয় রয়েছে এ তো বললাম ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যেটা থেকে বাঁচতে হবে আর গানের মাধ্যমে মানুষ যেটা মনে করে যে অন্তরের প্রশান্তি, তারপরে মন ভালো হয়ে যায় ইত্যাদি ইত্যাদি, এটা আসলে সাময়িক বিদ্যুৎ চমকের মতো, যে সাময়িক মনে হয় যে অনেক কিছু ভালো লাগছে। কিন্তু বাস্তবিক পক্ষে যে আল্লাহ তাবারক তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন যে আল্লাহ তাআলা জিকিরের মধ্যে অন্তরের প্রশান্তি
রয়েছে।
তো যেহেতু জিকিরের মধ্যে অন্তরের প্রশান্তি রয়েছে, আল্লাহ তাবারক তাআলা পবিত্র কোরআন সত্য, নিঃসন্দেহে সত্য। তো এখন যদি এর বিপরীতে আমাদের কিছু মনে হয়, তাহলে মনে হতে পারে শয়তানের ধোকা মাত্র, যে আমাদেরকে জাহান্নামের দিকে ধাবিত করার জন্য এটা অনুপ্রাণিত করা হচ্ছে।
ইসলামী সঙ্গীত গাওয়া যেতে পারে, ইসলামী শুনতে পারে, মাদানী চ্যানেলের মধ্যে এতক্ষণ ধরে
যে মাশাআল্লাহ
নাতে রাসূল আমরা শ্রবণ করলাম, এগুলো শোনা যেতে পারে
যে নিঃসন্দেহে। আর দেশপ্রেম, যে কথার মাধ্যমে দেশপ্রেম বৃদ্ধি পায়, তো সেই ধরনের বাক্য, সেই ধরনের গানও গাওয়া যাবে মিউজিক বাদ্যবাজনা ছাড়া। আচ্ছা, তো এইভাবে দেখা যায় যে গানের অনেক বিষয় রয়েছে। তো মূল কথা এটাই যে সহি আলিম ওলামা থেকে জেনে তারা যেটা অনুমতি দিবে সেই গান নিজে গাওয়া, আর সেটা মনে সাওয়াব হয় তো সেটা পড়তে থাকা এবং সেটা শোনা, আর সেটার মাধ্যমেই যেটা বৈধ সেটা হতে পারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদের মাধ্যমে কোনো সুর, আল্লাহ তাআলার প্রশংসা আমরা হামদ বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা সেটা নাত বলি, আচ্ছা আউলিয়া কেরামের শানে কিছু হলে মানকাবাদ বলি। তো এভাবে দেখা যায় যে বিভিন্ন যেগুলো রয়েছে ওগুলি মূলত আল্লাহ তাআলার জিকিরের মধ্যে সামিল, আর এগুলোর মাধ্যমে অন্তরে প্রশান্তি আসে এবং প্রশান্তি কামনা করার জন্য আমাদের এই ক্ষেত্রে মনোনিবেশ করা উচিত না। নাজায়েজ কোন জিনিসের মাধ্যমে কখনো বরকত এবং অন্তরে প্রশান্তি অর্জন হতে পারে না।
নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, আমাকে প্রেরণ করা হয়েছে বাদ্যযন্ত্র ধ্বংস করার জন্য, সেজন্য আমাদের উচিত যে মিউজিক্যাল টোন থেকে, মিউজিক্যাল সবকিছু থেকে ঊর্ধ্বে থাকা, এগুলো থেকে হেফাজত থাকা। ইনশাআল্লাহ এর মাধ্যমে আল্লাহ তাআলা চাহে তো আমাদের পাশাপাশি যদি জিকির আজকারের মধ্যে আমরা থাকি, যেহেতু কোরআন মাজিদের সাথ হচ্ছে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান সারমর্ম যে আমার জিকিরের মধ্যেই রয়েছে হৃদয় প্রশান্তি। তো আমরা হৃদয় প্রশান্তি করতে গিয়ে নিব আল্লাহ তাআলা জিকিরের মাধ্যমে নিব ইনশাআল্লাহ তাআলা। মোরাকাবার বিষয়টি চলে আসে তরিকত লাইনে যারা রয়েছে তাদের ব্যাপারে, এই ব্যাপারে কি বলবেন?
আসলে এটা তরিকতের সাথে সম্পৃক্ত না। নরমালি আমরা বুঝে বুঝি যে পীরের মুরিদ হয়েছে তারই বা সেই মোরাকাবা করবে, গুহায় যাবে, করতে যাবে, ঘরে কোনো খাস কামরা যাবে, তো এটা মানুষ মনে করে, আর এর মাধ্যমে অনেকে মনে করে যে বিশেষ কিছু অর্জন করবে। আমির আল সুন্নাহ এই বিষয়ে বিভিন্ন মুজাকারের মধ্যেই খুব ধারণা ক্লিয়ার দিয়েছেন। এটার মধ্যে আমির আল সুন্নাহ বলেছেন যে কিছুটা এমন যে মোরাকাবা হলো আসলে কোনো একটা বিষয়ে একনিষ্ঠতার সাথে মনোনিবেশ করা। যেমন আমি আমার জীবনে আজকে সারাদিনের হিসাব যদি পর্যবেক্ষণ করি গভীর মনোযোগ সহকারে
সারাদিন
কি করেছি, যে আমার আমি জানি উদাহরণস্বরূপ মিথ্যা বলায় অভ্যস্ত, আমার মিথ্যা চলে আসে, এখন আজকে সারাদিন আমি কি করলাম, কতবার মিথ্যা বলেছি, কেন বলেছি, এই বিষয়টা নিয়ে আমি চিন্তা ভাবনা লেগে গেলাম। তো এই চিন্তা ভাবনা এটা কি হয়, আমার ভিতরগত যে জগৎ রয়েছে আমার মধ্যে সেটাকে খুব অ্যাক্টিভ করা হয়, সক্রিয় করে তোলা হয়, এবং এর মাধ্যমে আমাকে প্রত্যেকটা জিনিস আমাকে সাপোর্ট করবে যে হ্যাঁ তুমি অমুক জায়গার মধ্যে মিথ্যা বলেছ, ওই জায়গায় হেঁটে গিয়েছিলে গিয়ে মিথ্যা বলেছ, ওই হাত দিয়ে ওই কাজটা করেছো কিন্তু মিথ্যা বলেছো। এইভাবে দেখা যায় আমার ব্রেনের মধ্যে জিনিসটা কাজ করবে। তো এটাকে গভীরভাবে পর্যবেক্ষণ করা, তো এইভাবে যদি বান্দা বিভিন্ন ভাবে হতে পারে, যেমন অন্তরে আল্লাহ তাআলার মহত্বকে চিন্তা ভাবনা করে, আল্লাহ তাআলার মিষ্টি মধুর নামকে অন্তরে জপে সে ধ্যানমগ্ন হতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা পাক কে রওজা আনোয়ারের দিকে ধ্যান করে সে খুব মোরাকাবা করতে পারে, সবুজ গম্বুজের দিকে দেখে
বাইতুল্লাহ শরীফকে স্মরণ করে,
তো এভাবে জান্নাতুল বাকির দিকে মনোনিবেশ করতে পারে যে পবিত্র আত্মারা এখানে শায়িত রয়েছে, আহ আমার যদি জান্নাতুল বাকি নসিব হয়ে যায়,
নিজের মৃত্যুর কথা স্মরণ করে,
আর নিজের মৃত্যুর কথা স্মরণ করে, আর নিজের গুনাহের কথা স্মরণ করে, যেমন আমি আসলে অনেক গুনাহ করেছি, জীবনে অনেক গুনাহ করেছি, এখন আর গুনাহ করতে চাই না, এখন এই গুনাহ থেকে বাঁচার জন্য সে যে পদক্ষেপ নিবে এই বিষয়টা নিয়ে সে যখন জল্পনা কল্পনা করবে, চিন্তা ভাবনা করবে, এটা থেকে তওবা করবে অন্তর অন্তরস্থল থেকে, তো এইভাবে সে বিভিন্ন ধাপে মোরাকাবা করতে পারে। আর তবাকারী বিষয় তো আমরা শুনেছি যে যে প্রকৃত তবা করবে সে যেন সে এমন যেন সে কখনো গুনাই করে, আল্লাহ তাকে এমন ভাবে পবিত্র করে দেয়। তো এইভাবে মোরাকাবা করা, আর মোরাকাবের নামে যারা বিভিন্ন দরবারের মধ্যে যে বিভিন্ন ধরনের গুনাহে লিপ্ত, নাজায়েজ আংটি পরে, নাজায়েজ মালা পরে, নাজায়েজ ভাবে চুল রেখে, অন্যান্য যে শরীয়ত বিরোধী শালীনতার বিরোধী পোশাক পরে যারা দরবার বিভিন্ন জায়গার মধ্যে, বিশেষ করে মাদার শরীফে এখন অনেক ধরনের প্রবলেম দেখা যাচ্ছে, আর এক শ্রেণীর মানুষ যারা আল্লাহর ওলিদের ভক্ত রয়েছে তারা কনফিউশনে পড়ে যাচ্ছে যে এটাই কি অবস্থা। তো তাদের উদ্দেশ্যে বলা আসলে সাহেবে মাজার যিনি রয়েছেন তিনি এগুলি করার জন্য উৎসাহিত করেননি। যারাই আল্লাহর ওলি হয় তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত সুন্নতের অনুসারী হয়ে ওলি হয়। তাদের কাজ হলো ইসলামের সঠিক আদর্শকে প্রচার করা এবং সেটাকে দাওয়াত দেওয়া। যে ওইখানে গিয়ে কোথাও গিয়ে পবিত্র জায়গায় গিয়ে আল্লাহর ওলি মাজার শরীফে গিয়ে যে শরীয়ত সম্মত কাজ করে আপনি তাকিয়ে দেখেন, যদিও সে একজন হয়, আর 99 জন যদি এখানে নাজায়েজ কাজ করে সেটা দেখার বিষয় না,
তাদেরকে ফেরানো,
তাদেরকে ইনফাতি কোশিশ করতে হবে, তাদেরকে নেকি দাওয়াত দিতে হবে। তো এভাবে দেখা যায় যে তাদের থেকে বাঁচতে হবে। আমি একটি ছোট্ট মারুফ কারকে রাহমাতুল্লাহ তাআলার নেকি দাওয়াতের ধরন বলবো। আজকে আমাদের সম্পূর্ণ বাড়ির মধ্যে বলেন, মার্কেটে বলেন, বাজারে বলেন, মাদার শরীফ বলেন বা মসজিদে বলেন, বিভিন্ন জায়গায় আমাদের হিকমতের খুব অভাব। আমাদের নেকি দাওয়াত দেওয়ার কৌশলটা মানে আমাদের শিখা উচিত বেশি থেকে বেশি ভাবে। আমির আল সুন্নতের মাধ্যমে আজকে সারা দুনিয়ায় দাওয়াত ইসলামের এই মনোরম দিনের কাজ পৌঁছে গিয়েছে তার একটি মাত্র কারণ যে তার ইখলাস তাকুয়া, তার যে অন্যান্য ইবাদত বন্দী রয়েছে পাশাপাশি তে সে নেকি দাওয়াতের ক্ষেত্রে যে হেকমত এবং কৌশল আল্লাহ তাকে দান করেছে এই কারণে মানুষ অনেক বেশি আকৃষ্ট হয়ে মাদানী মহলে চলে এসেছে। মারুফ কারকি রহমতুল্লাহ তাআলা অনেক বড় এক আল্লাহর ওলি, বাগদাদ শরীফে তার মাজার শরীফ রয়েছে। তিনি একদা যাচ্ছিলেন তার ভক্তবৃন্দ নিয়ে তার শিষ্যদেরকে নিয়ে নদীর পার দিয়ে। তো ওই সময়ে এক শ্রেণীর মানুষ নদীর পারে বাদ্য বাজনা দিয়ে গান বাজনা করছে। তো তার সাথে যারা ছিল তারা বলল যে হুজুর এদের জন্য বদদোয়া করেন, যে এরা নাজায়েজ কাজ করছে, আল্লাহ তাআলা নাফরমানি করছে, গজব তাদের উপর নাজিল হবে ইত্যাদি ইত্যাদি। তখন মারুফ কারকি রহমতুল্লাহ তাআলা তাদের জন্য হাত তুলে দিলেন, হাত তুলে বলেন হে আল্লাহ কিছুটা এমন, তারা যে এখন যে কাজ করে এখানে যে তারা আত্মতৃপ্তি নামে মানে তারা আত্মতৃপ্তি অর্জন করছে বা তাদের মনে মনে হচ্ছে যে এরা খুব শান্তির কাজ করছে বা এরকম করছে, তো তাদেরকে এর থেকে বেশি পরকালের নিয়ামত দান করো এবং তাদেরকে বেশি শান্তি থাকার ব্যবস্থা করো, এই ধরনের কিছু দোয়া করলেন। তো বাহ্যিক দৃষ্টিতে তো যারা শিষ্য ছিল তারা বিষয়টা বলতো হুজুর আপনি কি করলেন, তারা গান বাজনা করতো তাদের জন্য দোয়া করলেন যে জান্নাতে তারা আরামসে থাকে, পরকালে শান্তিতে থাকে, এটা কেমন দোয়া হলো। তো কিছু দূর হেঁটে আল্লাহর ওলি রয়েছেন তারা তো বাস হিকমতে ভরপুর, তারা কিছু দূর যেতে না যেতেই দেখা গেল যে যারা নদীর পারে সমুদ্রে কিনারে গান বাজনা করছিল তারা তাদের বাদ্য বাজনা ভেঙে সে আল্লাহর ওলির কদমে পড়ে তওবা করে তার অনুসারী হয়ে গেল। তো প্রকৃতপক্ষে দোয়াটা এমন ছিল যে এই যে তারা কাজ করছে তাদের জন্য দোয়া করা হলো যে জান্নাতের মধ্যে যাতে তাদের নিয়ামত বাড়িয়ে দেওয়া হয়, তাদেরকে এর থেকে বেশি শান্তির ব্যবস্থা করা হয়, তার মানে কি দুনিয়াতে যাতে তাদের দ্রুত তওবা নসিব হয়ে যায়,
তওবা নসিব
দোয়াটা এমন না। তো দেখেন মারুফ কারকি রহমতুল্লাহ জীবনের মধ্যে দেখা যায় ব্যতিক্রম, সে কখনো কাউকে বদদোয়া দেয়নি আর সবার জন্য এইভাবে দোয়াই করেছেন। তো এই জন্য বলে কিতাবে রয়েছে আমির হোসেন বলেছেন যে তার দরবারে গেলে আলহামদুলিল্লাহ যেই দোয়াই করুক না কেন মুসলমান তার দোয়া কবুল হয়।
আল্লাহ
সুবহানাল্লাহ। তো এই ছিল হিকমত ভরা। তো আমরা যদি চাই সমাজ থেকে গান বাজনা দূর করতে এবং বেহায়াপনা দূর করতে আর বিভিন্ন ধরনের অশ্লীলতা দূর করতে তাহলে ইনশাআল্লাহ আমাদের মনে হয় যদি আমরা একটু কৌশল অবলম্বন করি এবং হিকমত দাওয়াতের মাদানী পরিবেশে আসি এবং মুবাল্লিগদের সাথে মাদানী কাফেলা সফর করি আর কিছু হিকমত এবং কৌশল অবলম্বন করি তাহলে ইনশাআল্লাহ আমাদের এই পরিবেশ ঠিক হতে বেশ সময় লাগবে ইনশাআল্লাহ।
জি মোরাকাবার মধ্যে ছিলাম।
তো মোরাকাবার বিষয়টা তো প্রায় বলাই হলো।
মোরাকাবা আসলে আমরা যারা আমি একটু যে যারা কোন হক্কানি পীরের সাথে সম্পৃক্ত থাকে তো তাদের ক্ষেত্রে পীর মসজিদের ধ্যান করা এবং তার মাধ্যমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফয়েজ প্রাপ্তির জন্য ধ্যান করা, যাকে ফানাফি শেখ বলা হয়। ফানাফি শেখ হলে ফানাফি রসুল হওয়ার জন্য চেষ্টা করা, ফানাফি রসুলের ফানাফিল্লাহ বা কাবিল্লাহ হওয়ার জন্য চেষ্টা করা। এজন্য আমাদেরকে মুরাকাবা এটা যদি আমরা করতে পারি, তাহলে ইনশাআল্লাহ তাআলা আমাদের তরিকতের মধ্যে আমরা ধাপে ধাপে উন্নতি করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। তো সেজন্য আমাদের সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আমাদের ধ্যান করা।
আমির আলে সুন্নাত এবং ইকরামে সুরা এক মুজাকারের মধ্যে এই বিষয়টা এভাবে বলেছিলেন যে মুরাকাবার যে বিষয়টা, আল্লাহ তাবারক তাআলা প্রত্যেকটা নিয়ামত আমরা পাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায়। তো বান্দা যখন ধ্যানমগ্ন হবে, অনেক পদ্ধতির মধ্যে একটা পদ্ধতি হলো সে নিজেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বারগাহে হাজির মনে করবে।
জি
আচ্ছা, হাজির মনে করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আল্লাহ তাআলার প্রদত্ত যে নিয়ামতের ভান্ডার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দিয়েছেন, তো সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সে কামনা করবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দরবার উসিলা পেশ করবে তার পীর ও মুর্শিদ। তো পীর ও মুর্শিদের উসিলা দিয়ে সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরবার থেকে চাইবে। তো যেমন একটা বিষয়টা এমন হয়, যেমন ঝর্ণা থেকে গড়িয়ে আসা সেই ঝর্ণা ধারা পানি যেভাবে আসে বয়ে যায় নিচে, এইভাবে এইভাবে সে কি করবে,
কামনা করা।
জি, আল্লাহ তাআলা দরবারে রহমত কামনা করা বা আল্লাহ তাআলা থেকে নিয়ামত কামনা করা। এটা যেমন এমন হয়, হে আল্লাহ আমার প্রিয় মুর্শিদের উসিলায় সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মাধ্যমে তুমি আমাকে এই নিয়ামত দান করো, এইভাবে অন্তরটাকে ওভাবে ঝুঁকিয়ে দেয়, আদব সহকারে,
আদব সহকারে চক্ষুকে বন্ধ করে কিবলামুখী হয়ে আমরা যদি এরকম ধ্যান করতে পারি, মুরাকাবা করতে পারি ইনশাআল্লাহ, এর মধ্যে আমাদের অনেক উন্নতি সাধিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুক। মৃত ব্যক্তিকে সওয়াব পৌঁছানোর উত্তম পদ্ধতি, এ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আমরা আলোচনা শ্রবণ করতে চাই। আমাদের অনেকেরই অনেক আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ইন্তেকাল করেছেন, তাদেরকে আমরা কিভাবে সওয়াব পৌঁছাতে পারি?
আসলে যখন মানুষ ইন্তেকাল করে তখন মানুষের মধ্যে কিছু প্রবণতা আসে যে হয়তো ঋণ কর্জ করে খরচ করতে হবে ইত্যাদি ইত্যাদি অনেক ধারণা। তো আমাদেরকে বুঝতে হবে যে আসলে ইসালের সওয়াব কি কি বিষয় দিয়ে করা যায়, কিভাবে করা যায়, আর পদ্ধতিগুলো কি এই বিষয়ে। তো ইসালের সওয়াব করার জন্য একেবারে সহজ পদ্ধতি যে এখানে কিছু শরীয়তের আহকাম রয়েছে, জবান দিয়ে উচ্চারণ করতে হয়। ইসালের সওয়াবের জন্য জবান দিয়ে উচ্চারণ করা শর্ত
নয়।
নামাজের মধ্যে আপনি তাকবীরে তাহরিমা যদি বলেন আল্লাহু আকবার বলেন আর নিজ কানে শোনেন, এটা তাকবীরে তাহরিমা আদায় হবে। কিন্তু ইসালের সওয়াবের জন্য এমন কিছু নয়, আপনি বসে আছেন অন্তরে জিকির করছেন, অন্তরে জিকির যে করলেন আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য আল্লাহকে পাওয়ার জন্য সওয়াবে নিয়েতে এইটাই নিয়ত করেন যে আল্লাহ মনে মনে আল্লাহ এই যে আমি জিকির করেছি তোমার এই জিকিরটার ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে এই সওয়াবকে তুমি আমার মা বাবার আমলনামায় পৌঁছে দাও। এটা সহজ বসে বসে, এখন খাবার খাচ্ছেন দুপুরে কি খাচ্ছেন, শুকনো রুটি, আর কিছু নেই, রুটি খাওয়া সুন্নতে মোবারকা খাচ্ছেন, নিয়ত করেন আল্লাহ আজকের রুটির সওয়াবটা আমি তো খাচ্ছি তোমার ইবাদতের নিয়েতে, সওয়াবের নিয়েতে, তো এই খাবারের সওয়াবটা আমার বাবা মার আমল নামায় পৌঁছে দাও।
শুধু বাবা মার আমল নামায় আমরা পৌঁছে,
আমার বলার উদ্দেশ্য
পাশাপাশি মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত সকলের মানে রুহতে যাতে পৌঁছে যায় সেই দোয়া করব।
জি, তো সহজ সহজ বিষয়টা। হ্যাঁ, আবার যদি যারা কোটি কোটি টাকা খরচ করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে যারা মানুষদেরকে দাওয়া দিয়ে খাওয়ায়, অনেকে এক শ্রেণীর মানুষ রয়েছে তারা ওখানে খাবার অনেক অপচয় হয় বা মানুষ দেখানোর জন্য খাওয়ায়, এই ধরনের সব অপবাদ দিয়ে কেউ কেউ করে নিজের টাকা পয়সা বাঁচিয়ে রাখে, এটাও এক শ্রেণী রয়েছে। আরেক শ্রেণী রয়েছে যে লোকে কি বলবে, আমার তো এত বাড়ি গাড়ি ইন্ডাস্ট্রি এখন যেন খরচ না করে লোকে কি বলবে, তো এই একটা বিষয়
সব থেকে।
তো দেখা যাবে যে আমাদের লোকে কি বলবে সেটাও ছাড়তে হবে, আর লোকে কি বলবে বলে আমি নেকির কাজ থেকে দূরে থাকবো সেটাকেও ছাড়তে হবে। তো উভয় মধ্যম পন্থা অবলম্বন করে কিভাবে ইখলাস এবং তাকওয়া পরহেজগারিতার সাথে ইসালের সব করা যায় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আর ইসালের সবের ক্ষেত্রে আপনি যেটা বললেন, আমি মা বাবা এই জন্য বললাম যে নর্মালি বলা হয়েছে যে যখনই সৎকার করো দান করো ইসালের সব করো তো মা বাবার নামে করা, তখন কি হবে যে মা বাবার আমল নামা সব পৌঁছে যাবে, পাশাপাশি আমার আমল নামা পৌঁছে যাবে। আর যে ব্যক্তি মা বাবার জন্য দোয়া করা ছেড়ে দেয় তার রিজিকের মধ্যে সংকীর্ণতা শুরু হয়ে যায়। যে মা বাবার জন্য দোয়া করতে থাকে আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে বরকত দান করে। তো এই জন্য যে মা বাবার জন্য যদি করে আর পাশাপাশি একটা নেকি করলো সুবহানাল্লাহ বললো, আল্লাহ সাহাবকে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এখন পর্যন্ত, এখন থেকে নিয়ে কেমত পর্যন্ত যত মুসলমান নরনারী এসেছিল, যারা আছে, যারা আসবে, প্রত্যেকের রূহ পাকের সাপটুকু পৌঁছে দাও।
ইসালের সোহাবের মধ্যে খানা খাওয়ানো তো এটা উত্তম একটা ইসালের সোহাব।
নিঃসন্দেহে
হাদিস শরীফে আসছে, সারমর্ম আরজ করব যে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু
জি
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে আরজ করি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা হুজুর ইন্তিকাল করেছেন, তার জন্য আমি কি করতে পারি?
জি
তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কূপ মানে পানির
বলেন পানি জি,
তখন সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পানির কূপকে খরিদ করে বলে দিলেন এটা আমার
মায়ের জন্য।
তো এই তখন মুসলমানগণ সকলে মিলে এই পানি পান করা শুরু করে দিল, এর সব তার মায়ের
আমল নামে
বর্ণনায় পৌঁছে থাকলো। তো আমরাও এইভাবে করে আমাদের সমাজের মধ্যে এই কাজগুলো করতে পারি, মানুষকে খাবার খাওয়াতে পারি, ফকির মিসকিনকে খাবার খাওয়াতে পারি। দাওয়াত ইসলামী জামিয়াতুল মদিনা রয়েছে, মাদ্রাসাতুল মদিনা রয়েছে, এখানে অনেক তোলাবাই ক্রামগণ রয়েছেন, তাদেরকে খাবার খাওয়াতে পারি।
ইসলামের সবাই সর্বোত্তম মাধ্যম হলো যে গুণামুক্ত ভাবে ইসলাম সব করা। তো বর্তমানে আমাদের সমাজে দেখা যায় অনেকে করা হয়, প্রতিবেশী বলেন করা হচ্ছে, কিন্তু গুনা মুক্ত ভাবে করাটা খুব কঠিন। দাওয়াত ইসলামী এমন একটি সংগঠন যেটার মধ্যে এই যে চ্যানেল, আপনি অন্য কোন চ্যানেল দিবেন এর সওয়াব পাবেন কি পাবেন এটা আপনি ভালো জানেন, কারণ গুনা ভরা চ্যানেল। আর এই যে মাদানী চ্যানেল সেটার মধ্যে সম্পূর্ণ শরীয়ত সম্মত, শতভাগ শরীয়ত সম্মত ভাবেই পরিচালিত হচ্ছে। দাওয়াত ইসলাম অন্যান্য কাজ করা হচ্ছে, রমজানে ইতিকাফ করা হয় প্রতি মাসে, প্রতি সপ্তাহে মাদানী কাফেলা সফর করানো হয়, সেখানে মুসাফিররা সফর করে, সাত দিনে নামাজ কোর্স হয়ে থাকে,
বিভিন্ন
কোর্স হয়ে থাকে।
বিশেষ করে আপনার আগামী 4, 5, 6 মার্চ 2020
জি
দাওয়াত অধীনে প্রত্যেক বছরের ন্যায় 3 দিনের সুন্নত করে ইজতেমা হতে যাচ্ছে সিভিল এভিয়েশন গ্রাউন্ড ঢাকা হজ ক্যাম্প সংলগ্ন। তো এখানেও কোটি কোটি টাকা খরচ, এই দিনের মহতি কাজের মধ্যে আমরা অংশগ্রহণ করতে পারি ইনশাআল্লাহ তাআলা, এর মধ্যেও ফজিলত এবং বরকত হবে এবং এই কাজ কিয়ামত পর্যন্ত জারি এবং সারি থাকবে, সব আমরা পেতে থাকবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমাদের মা বাবার নামে, আমাদের আত্মীয় স্বজনের নামে আমরা বেশি বেশি দান খয়রাত করব, বেশি বেশি সওয়াব পাঠাবো ইনশাআল্লাহ তাআলা। অনেকে পাঠিয়ে থাকেন, দাওয়াত ইসলামীকে দান করে থাকেন, দাওয়াত ইসলামীর মাদানী চ্যানেলকে দান করে থাকেন, বিকাশে টাকা পাঠিয়ে থাকেন। আল্লাহ তাআলা সকলের দান খয়রাতকে মান্নতকে কবুল করুক এবং দিলের জায়েজ আশা কবুল করে নিক, পরেশানি গুলোকে দূর করুক, বিপদ আপদকে দূর করুক, কোটি কোটি লক্ষ গুণ বাড়িয়ে দিক এবং আয়াত গুণে বরকত নসিব করুক, ঘরোয়া পরেশানি দূর করুক। আমিন বিজাহি নবিকুল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। ইলমু হিকমতের বাড়ি অনুষ্ঠান আমরা এই পর্যন্ত আজকে শেষ করতে চাচ্ছি, আগামী পর্বে আমরা আবারও উপস্থিত হব। ততক্ষণ সাথেই থাকুন, মাদানী চ্যানেল দেখে থাকুন, যে আমরা আল্লাহর ওলির জবান থেকে কথাগুলো শুনি এবং তার জিয়ারত করি আল্লাহ চাহে তো বরকত নসিব হবে ইনশাআল্লাহ তাআলা। দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া
সাল্লাম। ওলির শোভা দৃষ্টি হয়ে যখন এভাবে বদলে যায়।